You're listening to Radio 4EB FM 98.1. The next program is in Bangla, the Bangladesh language.
For EBFM 98.1. The following program is in Bangla. আপনারা 4EBFM 98.1 থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। আমাদের পরবর্তী অনুষ্ঠান বাংলায় প্রচারিত হচ্ছে।
প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। শুরু হচ্ছে ব্রিসবেন বাংলা রেডিওর মাসিক স্বাস্থ্য অনুষ্ঠান এবং তারই অংশ হিসাবে আজকে আপনাদের সামনে উপস্থাপনা করছি আমি বাংলাদেশের একজন বিখ্যাত অবস্টেট্রিশিয়ান গাইনোকোলজিস্ট বা স্ত্রীরোগ এবং ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞ ডক্টর হামিদা বেগমকে। এখন আমি ডক্টর হামিদা বেগমের একটি ছোট্ট পরিচয় দিচ্ছি। নবরত্ন ভিলা বাংলাদেশের ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় একটি বাড়ির নাম, যার বিস্তৃতি বাংলাদেশ ছাড়িয়ে পৃথিবীর বিভিন্ন দেশের আনাচে কোনাচে পর্যন্ত। এখন এই বাড়ির 8টি মেয়ে ও 1টি ছেলে, পেশায় 4 জন ইঞ্জিনিয়ার, 1 জন আইনজীবী ও 4 জন প্রকৌশলী। ডক্টর হামিদা বেগম এই বাড়ির 5ম সন্তান। তিনি কৃতিত্বের সহিত ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করেছেন 1990 সালে। তারপর ডিপ্লোমা এবং গাইনি ফেলোশিপ অর্জন করেছেন বাংলাদেশ থেকে। তিনি কমনওয়েলথ স্কলারশিপ অ্যাওয়ার্ড পেয়েছিলেন। তিনি ইংল্যান্ড সহ বিভিন্ন দেশে ট্রেনিং নিয়েছেন। চাকুরি জীবনে তিনি বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন এবং অধ্যাপনার দায়িত্বেও নিয়োজিত ছিলেন। তিনি বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসাবে 2 বছর কর্মরত ছিলেন। সেই সময় তিনি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার হিসাবেও কর্মরত ছিলেন। তারপর তিনি 2 বছর লেসোথো কুইন মেমোরিয়াল মেমোহাটো হসপিটালে কাজ করেছেন। লেসোথো হলো একটু ছোট্ট দেশ আফ্রিকাতে, চারদিকে সাউথ আফ্রিকা দিয়ে সারাউন্ডেড। বর্তমানে তিনি মালয়েশিয়াতে একটি মেডিকেল কলেজে ক্লিনিক্যাল প্রফেসর হিসাবে কর্মরত। চিকিৎসা বিষয়ে তার প্রায় 33টি পাবলিকেশন আছে বিভিন্ন জার্নাল এবং ম্যাগাজিনে। তাছাড়াও বিভিন্ন পত্রপত্রিকায় প্রায়ই তিনি মহিলা বিষয়ক স্বাস্থ্য জিনিসপত্র নিয়ে লেখালেখি করে থাকেন। মহিলাদের স্বাস্থ্য নয়, তাদের সার্বিক ধরনের সমস্যা নিয়ে তিনি সবসময়ই সচেষ্ট থাকেন। ব্যক্তিগত জীবনে তিনি 2 সন্তানের মা, 1 ছেলে 1 মেয়ে। তিনি পছন্দ করেন গান শুনতে, কবিতা আবৃত্তি করতে এবং গল্প উপন্যাস পড়তে। অনুষ্ঠান পরিচালনায় আছি আমি, ডক্টর ফাতেমা আশরাফি। আজকে আমরা ডক্টর হামিদা বেগমের কাছে বিভিন্ন বয়সের মেয়ে এবং মহিলাদের মাসিক এবং মাসিক সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে আলাপ আলোচনা করব। ডক্টর হামিদা বেগম, আপনি মাসিক সম্বন্ধে কিছু বলুন।
সম্মানিত শ্রোতামণ্ডলী এবং ডক্টর ফাতেমা আশরাফি, আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। আজ আমি আপনাদেরকে মেয়েদের একটি অতি প্রয়োজনীয় ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পিরিয়ড বা মাসিক বা সাইকেল। সবাই জানে একটি মেয়ে কৈশোর থেকে যৌবনের উন্নয়নের প্রথম তাকে কতগুলো স্টেপের মধ্যে দিয়ে যেতে হয়। যেমন হঠাৎ করে সে লম্বায় বেড়ে ওঠে, তার ব্রেস্ট বা ডেভেলপ করে এবং নিয়মিত মাসিকও তার একটি অংশ। নিয়মিত মাসিক হওয়ার জন্য এটা সাধারণত 12 থেকে 14-15 বছরের মধ্যে হয়ে থাকে এবং এটার জন্য আমরা জানি হাইপোথ্যালামাস পিটুইটারি ওভারি একটা অ্যাক্সিস থাকে, যেটা ওই সময় থেকে আস্তে আস্তে অ্যাক্টিভেশন হওয়া শুরু হয় এবং এটার জন্য তার ইউটেরাস বা জরায়ু এই হরমোনের জন্য রেসপন্স থাকে এবং তাকে কিছু কিছু আরও অন্যান্য গ্রন্থের সাহায্য নিতে হয়, যেমন অ্যাড্রিনাল গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড, এবং অবশ্যই মাসিক নির্গত হওয়ার জন্য জরায়ুর আউটফ্লো ট্র্যাক্ট ওটা পেটেন্ট থাকতে হবে। এখন প্রতি 13-14 বছর বয়সে এই এটা প্রথম দিকে এটা অনেক সময় আনস্টেবল থাকে শুরু হয়, তারপর ধীরে 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 ক্রমান্বয়ে অ্যানোভুলেটরি থেকে এটা ওভুলেটরি সাইকেলের দিকে চলে যেতে থাকে। তো এই এটা যেহেতু মাসে মাসে হয় সেই জন্য এটাকে মাসিক বা পিরিয়ড বা সাইকেলও বলা হয়ে থাকে। এটা স্থায়িত্বকাল সাধারণত 2-7 দিন বা গড়পড়তা 5 দিন। এটা সাধারণত 22-35 দিনের মধ্যে হয় বা গড় 28 দিন। আর পরিমাণ সাধারণত 30-80 মিলিলিটার বা গড় 50 মিলিলিটার, এবং এটা হওয়ার সময় সাধারণত অল্প কিছু ব্যথা বা অস্বস্তি অবস্থা বোধ হতে পারে। তো এই মাসিকটাই যখন অনিয়মিত এটাই মাসিক।
আচ্ছা, বন্ধ হয় কখন ডক্টর আমিদা?
এটা সাধারণত যেমন শুরু হয় বিভিন্ন স্টেজের মধ্যে দিয়ে, সেই রকমই 45-50 বছর বয়সের মধ্যে ধীরে ধীরে একটু প্রথমে ইরেগুলার, আস্তে আস্তে এটা 45-51 বছর দিকে এটা আস্তে আস্তে কমে কমে একেবারে শেষ হয়ে যায়।
আচ্ছা, সেটাকে এটাকে আমরা মেনু বলে থাকি আর কি। ঠিক আছে ডক্টর আমিদা, আপনার কাছে এখন আমার প্রশ্ন, যে আমরা প্রায় শুনি মহিলাদের অধিক রক্তক্ষরণ হচ্ছে এবং এটার কারণে অনেক মহিলারা রক্তশূন্যতা এবং নানা ধরনের অসুবিধায় ভুগছে, তো এই অধিক রক্তক্ষরণের কারণটা স্পেশালি 40-ঊর্ধ্ব মহিলাদের কারণটা কী, আমিদা কারণগুলি কী?
আচ্ছা, ধন্যবাদ ডক্টর ফাতেমা আশরাফি আবার একটি সুন্দর প্রশ্ন করার জন্য। আমি আসলে এই যে আপনাদেরকে আমি মাসিকটা কেন হয় সেটা বলেছি, এই মাসিক এটা একটা সাইক্লিক্যাল প্যাটার্ন এবং এটার মধ্যে একটা সমন্বয় সাধন হয়, বিভিন্ন গ্রন্থির সমন্বয়, এবং এটা হাইপোথ্যালামাস, পিটুইটারি, ওভারি, থাইরয়েড, অ্যাড্রিনাল গ্ল্যান্ড এবং এদের একটা সমন্বয় সাধন। এই মাসিক পরিমাণ এবং সময় আমি আপনাদেরকে বলেছি, কিন্তু যখন এটা মাসে মাসে হচ্ছে কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে, যেহেতু এটা থাকার কথা 2-7 দিন, কিন্তু থাকছে এটা বেশি দিন এবং পরিমাণও বেশি পরিমাণে যাচ্ছে, তখন আমরা এটাকে বলি মেনোরেজিয়া। এই মেনোরেজিয়ার আবার অনেকগুলো কারণ থাকতে পারে, যেগুলো কারণ দৃশ্যত দেখা যায় সেগুলোকে আমরা বলি অর্গ্যানিক লিশন বা অর্গ্যানিক কারণ। এক, যখন এটা কোনো কারণেই ধরতে পারা যায় না, কিন্তু একজন মহিলা বা মেয়ে খুব বেশি বেশি মাসে রক্ত যাচ্ছে, তখন আমরা এটাকে বলি ডিসফাংশনাল ইউট্রাইন ব্লিডিং, DUB বা AUB। জানা কারণগুলোর মধ্যে কারণ হচ্ছে ফাইব্রয়েড বা জরায়ুতে টিউমার, অ্যাডিনোমায়োসিস অথবা এন্ডোমেট্রিওসিস অথবা PID, যাকে আমরা বলি জরায়ুতে জরায়ু এবং তার আশেপাশের স্থানে সংক্রমণ, PID বা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ। এছাড়া কিন্তু অজানা কারণ আছে, যখন এইসব কারণগুলো কোনোটাই পাওয়া যাচ্ছে না, কিন্তু ওই মহিলা বা মেয়েটি ক্রমান্বয়ে বেশি বেশি পরিমাণে রক্ত যাচ্ছে, ফলে তার কর্মক্ষমতা কমে যাচ্ছে, সে রক্তশূন্যতায় ভুগছে, তার এনার্জি বা স্পিরিট লেভেল কমে যাচ্ছে, তখন আমাদের যখন আসে তখন আমরা তাদের পরিপূর্ণ হিস্ট্রি নেই রোগটি ডায়াগনোসিস করার জন্য, কিছু কিছু ইনভেস্টিগেশনের হেল্প নেই কেন আমাদের।
ভালো কথা ডক্টর হামিদা, আপনার কাছে আমার একটা প্রশ্ন। প্রায়ই আমরা শুনে থাকি যে রক্তক্ষরণের জন্য, যেটাকে বোধ হয় ম্যানোরেজিয়া বলেন তাই না, মহিলাদের হিস্টেরেক্টমি হয়েছে। হিস্টেরেক্টমি তো ইউটারাস ফেলে দেওয়া, একটা বিরাট বড় অপারেশন, তা আপনি কি এটার একটু চিকিৎসা বলবেন আমাদেরকে? হিস্টেরেক্টমি কি করতেই হয় সবসময়?
না না, ধন্যবাদ ডক্টর ফাতিমা, একটি অতি প্রয়োজনীয় দিক আপনি তুলে ধরার জন্য। হ্যাঁ, এই আমি আগেই বলেছি এটাকে আমরা মেনোরেজিয়া বলি, এটার অনেকগুলো কারণ থাকে এবং চিকিৎসা হিস্টেরেক্টমি হচ্ছে সর্বশ্রেষ্ঠতম চিকিৎসা, কিন্তু এটা অনেক এর আগে অনেকগুলো স্টেপ আছে এবং সেই চিকিৎসাতে যদি বেশিরভাগ ক্ষেত্রে 90-95% ক্ষেত্রে রোগী সম্পূর্ণ ভালো হয়ে যায়, তখন জরায়ু অপসারণ বা হিস্টেরেক্টমির আদৌ দরকারই হয় না। আর আজকাল মডার্ন যুগে আমরা জানি অনেক ঔষধ আবিষ্কার হয়েছে, অনেক বিভিন্ন ধরনের মডার্ন হাইটেক ইউজ করে আজকাল সাধারণত আমরা হিস্টেরেক্টমির থেকে অ্যাভয়েড করতে পারি ওইসব চিকিৎসার মাধ্যমে। যেমন ধরুন, ধরা যাচ্ছে বেশি করে রক্ত যাচ্ছে, আজকাল অনেক ড্রাগস আছে, NSAID, আমরা সবাই নামও জানি, যে মেফেনামিক অ্যাসিড অথবা ইবুপ্রোফেন জাতীয় ওষুধ অথবা অ্যান্টিফিব্রিনোলাইটিক জাতীয় ওষুধ যেমন ট্রানেক্সামিক অ্যাসিড, প্রথম ক্ষেত্রে সাধারণত এতে রোগী অ্যাটলিস্ট 50-60% রোগী ভালো হয়ে যাও। তারপরেও যদি ভালো না হয়, আমাদের দ্বিতীয়ত আমরা চলে যাই তখন হরমোনের দিকে, হরমোনের মধ্যে আপনার প্রজেস্টেরন জাতীয় ওষুধ এটা মুখে খেয়ে দেওয়া যেতে পারে, অথবা ইনজেকশন ফর্মে দেওয়া যেতে পারে, অথবা আজকাল আমরা জানি বর্তমান জুনিয়র হাই টেকনোলজি মিরেনা বা প্রজেস্টেরন কন্টেইনিং আইওসিডি আবিষ্কার হয়েছে, এটা সাধারণত জরায়ের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। এটা শুধু যে রক্তক্ষরণ কমাচ্ছে তাই না, মাসিকটা মাসে মাসে হচ্ছে, প্লাস এটা যদি রোগী রিপ্রোডাক্টিভ এজের মধ্যে হয় এটা কন্ট্রাসেপটিভের কাজও করছে। তারপরে বেশিরভাগ 90-95% ক্ষেত্রে রোগী সম্পূর্ণ ভালো হয়ে যাচ্ছে। এরপরেও যদি সমস্যা থেকেই যায় এবং আমরা রোগীর সঙ্গে কাউন্সেলিং করি, তারপরেও যে সে আবার আসতে থাকে, ও এর মধ্যে আমাদের দেখে নিতে হবে তার থাইরয়েড ফাংশন ঠিক আছে কিনা। কেন থাইরয়েডের সমস্যার জন্য বেশিরভাগ ক্ষেত্রে হাইপোথাইরয়েডের জন্য অনেক সময় রোগী এটা সাফার করতে পারে। ও আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, ওখানে কিন্তু লোকাল কারণ আছে কিনা, যেমন জরায়ের মুখে কোনো সমস্যা, ভেজাইনার সমস্যা, এই সমস্যাগুলো আমাদেরকে রোগীকে দেখে পরীক্ষা করে এক্সামিনেশন করে আউট করে নিতে হবে যে ওখানে লোকাল কোনো কারণ, যেমন জরায়ের মুখে টিউমার, ওটাকে আমরা পলিপ বলি অনেক সময়, অথবা জরায়ের মুখে হাইপারপ্লাসিয়া, এগুলি আছে কিনা, এগুলি আমাদেরকে এক্সক্লুড মানে বাদ দিয়ে নিতে হবে আমাদের অ্যাজ ইউজুয়াল পরীক্ষার মাধ্যমে, যেমন ধরেন আল্ট্রাসোনোগ্রাফি এসব। তাতে এখন যদি মেরে না দেওয়ার পরে রোগী ভালো হয়ে গেল তো ভালো কথা, কিন্তু অনেকেই এরপরে আসে নেক্সট স্টেপ, এটা সাধারণত 5-10% রোগীর হয়ে থাকে, তখন আমরা রোগীকে দুটো অপশন দিই, আইদার লোকাল চিকিৎসা অথবা বড় ধরনের চিকিৎসা। লোকাল চিকিৎসা মানে ডিএনসি করা যেতে পারে, আমরা সবাই জানি ডিএনসি একটি কমন নাম, এটা ডায়াগনোস্টিক ক্ষেত্রে হতে পারে এবং থেরাপিউটিক ক্ষেত্রে দেখা যায় ডিএনসি করার পরেও অনেক রোগী ভালো হয়ে গেছে। তারপরেও যদি থেকেই থাকে 2-3% ক্ষেত্রে আমরা রোগীর সঙ্গে আরও কাউন্সেলিং করে, নতুন আজকাল আবিষ্কার হয়েছে রোগী অপারেশন চাচ্ছে না, আমরা হিস্টেক্টমি করিও না, রোগীও চাচ্ছে না, তখন আমরা অ্যাবলেশনের হেল্প নিতে পারি। অ্যাবলেশন এমন একটা পদ্ধতি যার মাধ্যমে জয়ের যে হাইপারপ্লাসিয়া ছিল সেটাকে আমরা বার্ন করে দিতে পারি বিভিন্নভাবে, আইদার হিটেড বেলুন অথবা ক্রায়োকটারি অর লেজার বিভিন্ন মাধ্যমে।
ডক্টর হামিদ আপনাকে অনেক ধন্যবাদ, আমরা রক্তক্ষরণের ট্রিটমেন্ট সম্বন্ধে অনেক কিছু জানলাম। অবশ্যই রোগীকে এর সঙ্গে সঙ্গে আয়রন এবং ভাইটামিন সি, ক্যালসিয়াম এবং ভাইটামিন ডিও খেতে হবে যাতে তারা রক্তশূন্যতায় না ভোগেন, তাই তো? আর হিস্টেরেক্টমি আপনি বললেন যে খুব কম ক্ষেত্রেই লাগে, স্পেশালি যদি এসব চিকিৎসাতে রোগী ভালো না হয় অথবা যদি ক্যান্সারের একটু ছোট চান্স থাকে। তো
Are you looking to settle permanently in Australia? Our migration specialists at Education Embassy can help you with a wide range of visas as per your needs. Our migration experts have more than 9 years of experience combined in both migration and education services. For all your possible options, contact our principal consultant, Mr. Saurabh Agarwal, now on 0426-089-600 for free migration advice and step-by-step guidance towards your goal. You can contact the Education Embassy office on 3162-9257 or visit our website at www.eduembassy.com.au or join us on Facebook and become one of our 12,000 followers. Station sponsor.
Thank you.
চলুন আবার ফিরে যাই ডক্টর হামিদার কাছে। ডক্টর হামিদা, আপনি বলছিলেন ফাইব্রয়েডের কথা, যে ফাইব্রয়েডের জন্য অধিক রক্তকরণ বা ম্যানোরেজিয়া হয়। আমরা তো ফাইব্রয়েডের নাম অনেক শুনে থাকি, ফাইব্রয়েড সম্বন্ধে কিছু বলুন তো।
ধন্যবাদ আবারও ডক্টর ফাতিমা, আপনাকে অতি সুন্দর একটা প্রশ্ন করেছেন এবং যোগোপযোগী প্রশ্ন। এবং আমরা জানি ফাইব্রয়েড হচ্ছে জরায়ু বা ইউটেরাসের একটি অতি সাধারণ টিউমার, এবং এটা আমরা বাংলা বলবো এটা নির্ভেজাল টিউমার বা বেনাইন টিউমার। এটা থেকে দেখা যাচ্ছে ক্যান্সার হচ্ছেই না তেমন। এখন এই ফাইব্রয়েডটা আবার হতে পারে সংখ্যা একটা অথবা 20-30-40টা, সাইজ খুবই ছোট হতে পারে, এবং এটা বেশ বড় পরিমাণ একটা প্রেগনেন্সি সমান সাইজও হতে পারে। এবং দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে ছোট্ট টিউমার এবং ছোট ছোট রোগী সাধারণত কোনো সমস্যায় থাকে না, তাই সে আসেও না ডাক্তারের কাছে। কিন্তু যখন থেকে সমস্যা শুরু হয়, যেমন হলো অতিরিক্ত রক্তক্ষরণ, আমি আগেই বলেছি অতিরিক্ত রক্তক্ষরণে এটা নাম্বার ওয়ান কারণ। তাছাড়া হতে পারে রোগী আসতে পারে যে সে বিয়ে হয়েছে, ধরুন 8-10 বছর সে কনসিভ করছে না, সেটা নিয়েও আসতে পারে। আবার অনেক রোগী আসবে সে কনসিভ করছে কিন্তু বারবার মিসক্যারিজ হয়ে যাচ্ছে, তখন আল্ট্রাসোনোগ্রাফি করে টিউমার পাওয়া যেতে পারে। আর আরও দেখা যায় যখন অনেক বড় সাইজ হয়েছে, আমি বলেছি এটা ফুল টার্ম প্রেগনেন্সি সাইজও হতে পারে, তখন রোগী আসবে আপনার কাছে বিভিন্ন ধরনের প্রেশার সিমটম নিয়ে, ঘন ঘন পেশাব পাচ্ছে, বারবার বাথরুমে যেতে হচ্ছে, এবং পেটটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে কিন্তু সে প্রেগনেন্ট না, সে কনসিভ করেনি। তখন আপনি রোগীকে পরীক্ষা করলেন, আল্ট্রাসোনোগ্রাফি করলেন, এক্সামিনেশন করলেন, টিউমারটা ধরা পড়বে।
আপনি বলছিলেন ডক্টর হামিদা যে আপনি এত বড় বড় ফাইব্রয়েড, প্রেগনেন্সি সমান ফাইব্রয়েডও আপনি অপারেশন করেছেন, পার্টিকুলারলি সাউথ আফ্রিকাতে অনেক বড় ফাইব্রয়েড পেয়েছেন না, তো ফাইব্রয়েডের চিকিৎসা সম্বন্ধে একটু বলুন দেখি।
ও আচ্ছা, আপনি যা, আমি আগেই বলেছি ফাইব্রয়েড আর সাধারণত হয় কি, আমরা আগে বইয়ে পড়েছিলাম যে হয় সাউথ ইস্ট এশিয়ান আফ্রিকা, এখন আফ্রিকায় কাজ করতে গিয়ে এটাই প্রমাণ পেলাম যে ওখানে টিউমার হচ্ছে এবং ফাইব্রয়েড বেশ বড় সাইজ, ফুল টার্ম প্রেগনেন্সি সমানও, কিন্তু রোগী আসছে না, সে জানেও না যে আস্তে আস্তে ক্রমান্বয়ে তার পেট বড় হচ্ছে, সে আসে লেট স্টেজে যখন প্রেশার সিমটম শুরু হয় তখন, এবং বেশিরভাগ ক্ষেত্রে শুরু হয় পেশাবে বারবার সমস্যা হচ্ছে, ঘন ঘন তার পেশাবে বেগ পাচ্ছে। তো যখন রোগী এই স্টেজে আসে তখন আমাদের হিস্টেকটমি হয়তো লাস্ট অপশন হয়ে দাঁড়ায়, কিন্তু তার আগে যদি রোগী আসে অল্প অল্প ঘন ঘন রক্ত যাচ্ছে অথবা বন্ধাত্মক, সে কনসিভ করছে না অথবা কনসিভ করার পর অ্যাবর্শন হয়ে যাচ্ছে, তখন আমরা দেখি আল্ট্রাসাউন্ড করে বা এক্সামিনেশন করে যে তার ছোট ছোট ফাইব্রয়েড আছে। তো এই ছোট ফাইব্রয়েড নিয়ে এটা ছোট অপারেশনের দরকার হয়, যেমন মায়োমেক্টমি। তার মানে কি, আমরা জরায়ুটা রেখে দিই কিন্তু তার ভিতরে যে টিউমারটা আছে টিউমারটা ফেলে দিতে হয়, অথবা অনেক সময় অপারেশনও লাগে না, আজকাল মডার্ন টেকনোলজি আমরা ইউজ করি, যেমন এম্বোলাইজেশন। এটা এক ধরনের যে ইউটেরাইন আর্টারি যেটা জরায়ুকে সাপ্লাই করছিল, রক্ত সাপ্লাই করছিল এতক্ষণে, আমরা সেই রক্ত চলাচলের নালীটাকে অক্লুড করে দেই বা বন্ধ করে দেই যেন রক্ত আর না আসতে পারে। এটা অনেকটা মায়োকার্ডিয়াল ইনফ্যাকশনের মতন।
মায়োকার্ডিয়াল ইনফ্যাকশন মানে,
ও মায়োকার্ডিয়াল ইনফ্যাকশন আমরা জানি, হার্ট অ্যাটাক আমরা সবাই কমন পরিচিত নাম আমাদের। হার্ট অ্যাটাক হলে যেমন বুকে ব্যথা হয়, হঠাৎ করে রক্ত চলাচল কমে যায় হার্টের, ঠিক এরকমই আমরা যখন এম্বোলাইজেশন বা এম্বোলাই ঢুকে পাস করা হয় ইউটেরাইন আর্টারিতে, তখন ইউটেরাসে রক্ত চলাচল কমে যায়, রোগী প্রথম থেকে কিছু কিছু ব্যথা কারণ রক্ত কমে যাচ্ছে ফিল করতে পারে, কিন্তু ক্রমান্বয়ে আস্তে আস্তে এটা ঠিক হয়ে যায়।
আর কি চিকিৎসা আছে?
ও সো মায়োমেক্টমি করা যেতে পারে, এম্বোলাইজেশনের হেল্প নেওয়া যেতে পারে, অথবা মিরেনা, অনেক সময় দেখা গেছে যে মিরেনা দিয়ে রাখলেও রোগীর যে বেশি বেশি রক্ত যাচ্ছিলো সেটার রেট অনেকটুকু কমে যায়। আর তারপর দেখা যায় যে রোগী রিপ্রোডাক্টিভ এজ পার করেছে, তার ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে, বয়স 40-45-এর উপরে, এবং তখন আমরা রোগীর সঙ্গে কাউন্সিলিং করি নিই এবং সাইজটা এত বড় হয়ে গেছে, তখন জরায়ু ফেলে দেওয়াটাই যুক্তিযুক্ত রোগীর সাথে অবশ্যই কাউন্সেলিং সাপেক্ষে।
তবে তাহলে ফাইব্রয়েড একটা বেনাইন টিউমার, ক্যান্সার না, এবং ফাইব্রয়েডের চিকিৎসা অধিকাংশ ক্ষেত্রেই হিস্টেরেক্টমি, কিন্তু বাকি তো আর হিস্টেরেক্টমি লাগে না তাই বললেন, এটা তো সবার জানা উচিত। বাংলাদেশে কি মাইগ্রেন পাওয়া যায়?
আসলে বাংলাদেশ তো এখন আপনারা জানেন বাংলাদেশ গ্র্যাজুয়ালি ডেভেলপ করছে, এখনও কিছু 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 জায়গায় কিছু কিছু মডার্ন হসপিটালে ওরা ইম্পোর্ট করেছে মিরেনা, এবং অনেক জায়গায় এটা পাওয়া যাচ্ছে। তো মিরেনা প্রধানত ফাইব্রয়েডের টিউমারের জন্য মেনলি অধিকাংশ ক্ষেত্রে অন্য ধরনের বেশি ব্লিডিং বা ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে অনেক জায়গায় বাংলাদেশে এখনো।
মিরেনা তো সাংঘাতিক একটা রেভলিউশন এনেছে রক্তক্ষরণের চিকিৎসা, ছোট্ট একটা জিনিস,
কিন্তু কাজে অসাধারণ। আপনার অপারেশন লাগছে না, বারবার ডাক্তারের কাছে যাওয়া লাগছে না, আপনার ব্লিডিং কমে যাচ্ছে, ব্লাড ট্রান্সফিউশন লাগছে না।
মিরেনা যাতে বাংলাদেশে, আশা করি আমাদের দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় চেষ্টা করবো যেন আরো বেশি মিরেনা পাওয়া যায় বাংলাদেশে। তো দর্শক মন্ডলী, আমরা এখন আবার একটি বিরতি নিচ্ছি, ডক্টর হামিদা বেগমের প্রিয় গান শুনবো একটা, তারপর আবার দেখা হবে আপনাদের সঙ্গে শিগগিরই।
The annual Radio 4EB Dinner Dance is right around the corner and tickets are selling fast. Join us on Saturday, July 29 for a fantastic night of food, entertainment and dancing at Merrimack Community Hall. Be ready to dance to the rhythm of Fortunato and enjoy the astounding multicultural performances. Come and join in the fun with your fellow 4EB supporters. Spots are filling quickly, so be sure to book today. Tickets are only $45, which includes all of the entertainment, dinner and the chance to win a lucky door prize. Call to confirm your booking on 32408600 or visit the station at 140 Main Street, Kangaroo Point. Don't miss out on the 2017 Radio 4EB Dinner Dance. Book now.
ডক্টর হামিদা, আপনার গানের চয়েস তো দারুণ, খুব ভালো লেগেছে গানটি। আচ্ছা, আমরা এই অধিক রক্তক্ষরণের বিষয়ে ফেরত আসি। আপনি প্রথমে বলছিলেন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এবং এটাও তো অধিক রক্তক্ষরণের একটি কারণ। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমকে বোধহয় শর্টে PCOS বলে, এর সম্বন্ধে কিছু বলবেন কি?
ঠিকই ধরেছেন ডক্টর ফাতিমা। হ্যাঁ, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ একটি অতি কম সাধারণ সমস্যা। দেখা যাচ্ছে যে আমাদের সমাজে 15-25% মহিলা এতে সাফার করতে পারে। এটা আমরা সবাই জানি, পলি মিন্স অনেকগুলো এবং সিস্ট তো আমরা জানি একটা সিস্টিক লেশন। তো পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ এমন একটি সমস্যা যেখানে ওভারিতে দেখা যায় ওভারি পেরিফেরাল বাইরের দিকে অনেকগুলো সিস্ট থাকে, যা নেকলেস অ্যাপিয়ারেন্স বলা যেতে পারে। আমরা গলায় যেমন নেকলেস পরি, সেরকম নেকলেস অ্যাপিয়ারেন্স হয়। সমস্যাটা হচ্ছে কি, আমি আপনাদেরকে যে প্রতি মাসে মাসিক হয় সাধারণত একটা সাইক্লিক্যাল নিয়ন্ত্রণের মাধ্যমে হায়ার ফাংশন থেকে হাইপোথ্যালামাস পিটুইটারি ওভারি। তো এখানে প্রতি মাসে হয় কি, 15-20 ফলিকল ম্যাচিওর হওয়া শুরু হয়, এর মধ্যে একটা ফলিকল বেশি বড় হয়ে যায়। কিন্তু এই পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজে প্রত্যেকটা ফলিকলই ম্যাচিওর থাকে এবং তাদের ওভুলেশন হচ্ছে না, তার মানে তারা ফেটে বার হয়ে যাচ্ছে না। তো এই ফলিকুলগুলো ওভারের চারিপাশে বাইরের দিকে এসে জড়ো হয়ে থাকে, যা আমরা আলট্রাসোনোগ্রাফিতে নেকলেস হিসাবে পেয়ে থাকি। তো যেহেতু এই ফলিকুলগুলো থেকে হরমোন আসতো, হরমোন মেয়েলি সব আমাদের মেয়ে, আমরা যে মহিলাদের যে রিপ্রোডাক্টিভ কাজগুলো সব এই হরমোনের জন্য হয়ে থাকতো, এস্ট্রোজেনের প্রোজেস্টেরন। যেহেতু এই ফলিকুলগুলো ইম্যাচিউর স্টেজে রয়ে যাচ্ছে, এই ফলিকল থেকে তখন এস্ট্রোজেন এবং সাথে সাথে অ্যান্ড্রোজেন, যেটার জন্য আমরা কি বলবো মেল হরমোন টাইপ এরকম আসতে পারে। সেই জন্য দেখা যায় যে এই মেয়েটি বা মহিলাটি তার এস্ট্রোজেন এবং অ্যান্ড্রোজেনের জন্য সে দুই ধরনের সমস্যায় ভুগতে পারে। হয়তো দেখা যাচ্ছে সে মোটা হয়ে যাচ্ছে, তার গলার সুর চেঞ্জ হয়ে যাচ্ছে, মাসিক অনিয়মিত হচ্ছে, হয়তো কখনো হচ্ছেই না 3-4 মাস পর পর, অথবা কখনো হচ্ছে অতি অল্প অল্প অল্প, অথবা দেখা যাচ্ছে যে সে
অতি রক্তক্ষরণ
হচ্ছে, অথবা কখনো দেখা যাচ্ছে অ্যান্ড্রোজেনের জন্য তার মুখে ঠোঁটের ওপারে সে, এটাকে আমরা বলি হাইরসুটিজম, যেখানে প্রয়োজন ছাড়া অনেক অনেক জায়গায় বেশি বেশি হেয়ার ফলিকল গজাচ্ছে। তো আর এদের আরেকটা কারণ দেখা যাচ্ছে যে এদের বেশিরভাগ ক্ষেত্রে অনেকের ইনসুলিন, আমরা জানি একটা হরমোন যেটা ডায়াবেটিসের জন্য রেসপন্সিবল, ইনসুলিন ডেফিসিয়েন্সি হলে এদের ইনসুলিন রেজিস্ট্যান্ট ডায়াবেটিস মেলাইটিস থাকে। এদের দেখা যায় যে ডায়াবেটিস হওয়ার পরবর্তীতে টাইপ 2 ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। সেই জন্য আর তারপরেও এরা যদি চিকিৎসা না করা হয়, এদের ক্ষেত্রে দেখা যায় যে এরা পরবর্তীকালে শেষের দিকে এরা জরায়ুর হাইপারপ্লাসিয়ার জন্য অনেক সময় শেষের দিকে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া থেকে জরায়ুতে ক্যান্সার হওয়ার রিস্কও থেকে যায়।
এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়াটা কি একটু বলেন?
এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া হচ্ছে, আমরা বলেছি জরায়ুতে একটা সাইক্লিক্যাল নিয়ন্ত্রণের মাধ্যমে মেয়েদের মাসিকটা হয়, এটার জন্য এস্ট্রোজেন এবং যখন ডিমটা ফেটে বার হবে ওটাকে বলে ওভুলেশন, তারপরে প্রোজেস্টেরনের জন্য প্রোলিফারেটিভ ফেজ বা পরে সিক্রেটরি ফেজ হয় এবং তারপরে পিরিয়ড হচ্ছে। তো এখানে যেহেতু ওভুলেশন হচ্ছে না, এখানে এস্ট্রোজেন একাই কাজ করে যেতে থাকে, কোনো প্রোজেস্টেরন নেই এখানে এবং অ্যান্ড্রোজেন থাকে, সে এটাকেই বলে এন্ডোমেট্রিয়াল
চিকিৎসার কথা বলবেন ডক্টর হামিদা।
আসলে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের চিকিৎসা করতে গেলে আমাদের প্রথমে জানতে হবে রোগী কি নিয়ে এসেছে, কারণ একই ধরনের রোগী এক এক ধরনের সমস্যা নিয়ে আসে। কেউ হয়তো আসলো হঠাৎ মোটা হয়ে যাচ্ছে এবং মাসিকটা তার অনিয়মিত হচ্ছে, বা কেউ আসতেছে অল্প বয়সী মেয়েরা বেশিরভাগ সময় আসে যে তার যেখানে অপরিণত চুল গজাচ্ছে বা হেয়ার ফলিকল, সেজন্য সে খুব এম্বারাস ফিল করে, ক্লাস অ্যাটেন্ড করতে পারছে না বা কার্যক্ষেত্রে সে তাকে বেশ আনসুইটেবল সিচুয়েশনের মুখোমুখি হতে হচ্ছে। এবং অনেক সময় দেখা যায় যে সে হয়তো ডায়াবেটিস হয়েছে, পরীক্ষা করতে গিয়ে দেখা গেলো যে টাইপ 2 ডায়াবেটিস, এটার জন্য পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ রেসপন্সিবল। তা আমরা চিকিৎসা দিতে গেলে আমাকে দেখতে হবে রোগী কোনটার জন্য এসেছে, সে কি তার বেশি হেয়ার গজাচ্ছে সেই জন্য এসেছে, নাকি তার মাসিকটা খুব বেশি বেশি যাচ্ছে বা অনিয়মিত হচ্ছে সেই জন্য এসেছে, আমরা সেই অনুযায়ী
বাচ্চা হওয়ার জন্য
নাকি বাচ্চা হওয়ার জন্য আমরা সেই অনুযায়ী তাকে চিকিৎসাটা সাধারণত দিয়ে থাকি। তবে সব ক্ষেত্রে আমরা রোগীকে যেটা বলি সেটা হচ্ছে যে যেহেতু ওবেসিটি বা মোটা হয়ে যাচ্ছে এটা একটা কারণ, তো এটাকে এই চেনটা রোগীকে বা পেশেন্টকে ভাঙতে হবে। সে কি করবে, তার লাইফস্টাইল মডিফিকেশন করবে। তো লাইফস্টাইল মডিফিকেশন সে নিজেও করতে পারে, কিন্তু তার মোটিভেশন লাগবে। সে ডায়েটিশিয়ানের কাছে যেতে পারে, আরো যোগা প্র্যাকটিস করতে পারে, ওজন কমাতে হবে, কার্বোহাইড্রেট তার কমিয়ে আনতে হবে। তারপরে ওজনটা যখন কমে গেল, দেখা গেল যে অটোমেটিক্যালি সাইকেলটা দুই থেকে তিন বছরের মধ্যে ক্রমান্বয়ে ঠিক হয়ে আসছে। তারপরেও যে যখন তার বেশি বেশি মাসিক হচ্ছে, তখন আমাকে শুধু যেহেতু এস্ট্রোজেন আছে আমরা তাকে প্রোজেস্টেরন সাপ্লিমেন্ট দিতে পারি, অথবা এন্ড্রোজেন বেশি আছে সেজন্য তার চুল জাতীয় বেশি হচ্ছে সেজন্য আমরা তাকে ডায়ান 35 নামে একটি ট্যাবলেট আছে সেটা দিয়ে চিকিৎসা দিতে পারি। আর বেশিরভাগ ক্ষেত্রে ওদের
আমাদের চুলের জন্য তো আরো সিম্পল কিছু চিকিৎসা আছে, তাই না?
সিম্পল আছে, যেমন যেমন ধরেন আসলে রোগীরা এত এম্বারাস হয়ে থাকে, এম্বারাস ফিল করে, তাদেরকে আমরা অ্যাডভাইস দেই যে ওজন কমান, লাইফস্টাইল চেঞ্জ করুন, ওয়াক্সিং করতে পারেন অথবা শেভিং করতে পারেন। কিন্তু তারপরেও দেখা যায় যেহেতু ভিতর থেকে সমস্যাটা রয়েই গেছে, এটা ক্রমান্বয়ে আবার হচ্ছে, আবার হচ্ছে, আবার হচ্ছে।
লেজার চিকিৎসা করা যায়, কিন্তু সেটা বোধহয় খুব এক্সপেন্সিভ।
লেজার অবশ্যই একটা হাই টেকনোলজি ট্রিটমেন্ট, কিন্তু এটা হচ্ছে কি সব রোগী হয়তো অ্যাফোর্ড করতে পারবেও না। আমি অস্ট্রেলিয়ার কথা বলছি না, কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে ওরা লেজার খুবই এক্সপেন্সিভ, সবার পক্ষে সবসময় সম্ভব না। তো সেসব ক্ষেত্রে ওয়াক্সিং এবং শেভিং বেশ ভালো কাজ করে। আর তারপর ডায়ান 35 তো আছে যে সাইকেলটাকে নিয়ন্ত্রণ করতে পারবে।
তাহলে আমার মনে হচ্ছে আপনি যা বললেন তা থেকে আমি বুঝতে পারছি যে রোগীর যদি হ্যাভি পিরিয়ড বা অধিক রক্ত স্রাবণের সমস্যা থাকে, স্রাবের সমস্যা থাকে, তাহলে একরকম চিকিৎসা, এবং অথবা রোগী যদি ইনফার্টিলিটি বা বন্ধত্বে ভোগে তাহলে আরেকরকম চিকিৎসা।
ঠিক ঠিক বলেছেন,
দুটো সম্বন্ধে একটু বলবেন।
আর আমি তো আপনাদেরকে বলি, যদি সে অধিক রক্তক্ষরণের জন্য রক্ত যাচ্ছে, সে টায়ার্ড ফিল করছে আসছে, তাহলে আমরা তাদেরকে এক্ষেত্রেও ওরাল পিল, বেশিরভাগ হয় প্রোজেস্টেরন অথবা ওরাল পিল সাইক্লিক্যাল 3-6 সাইকেল নিতে বলি। আর যদি সে বন্ধ কনসিভ করছে না সেই জন্য এসে থাকে, তাহলে আমরা ওজন কমাতে বলি নাম্বার ওয়ান, মেটফর্মিন, যেহেতু সে ইনসুলিন রেজিস্ট্যান্ট ডায়াবেটিস থাকে, মেটফর্মিন দিয়ে চিকিৎসা দেই, ওরাল ট্যাবলেট মুখে খেতে বলি। এবং তারপরেও তাকে, যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মূল কারণটা আপনাদের বলেছি 15-20 সিস্ট রয়ে গেছে এবং ওভুলেশন হচ্ছে না, সেই জন্য আমরা তাদেরকে ওভুলেশন ইনডিউসিং ড্রাগস দিয়ে থাকি, যেটা সাধারণত মার্কেটে মনে হয় বোধ করি ক্লোমিফেন নামে পাওয়া যাচ্ছে, তো সেটা ব্যবহার। তারপরেও ধরেন হচ্ছে না, তখন আমরা জানি এস্ট্রোজেন এবং এন্ড্রোজেন দুটো হরমোনই বেশি থাকে, তো এন্ড্রোজেন কমানোর জন্য আমরা অনেক সময় কি করি, যেহেতু পেরিফেরির দিকে অনেকগুলো সিস্ট আছে, সেই সিস্টকে কম, সেই সিস্টকে বার্ন করার জন্য আমরা অনেক সময় আইদার ল্যাপারোস্কোপি অথবা ওপেন করে চিকিৎসা দিয়ে ড্রিলিং করে দিতে পারি। সো ও সিস্টগুলো বাস্ট হয়ে গেল, তো আপনার এন্ড্রোজেন কমে আসলো, এস্ট্রোজেন কমে আসলো, রোগীর সিমটম অনেক ক্ষেত্রেই কমে আসার কথা।
ঠিক, ডক্টর হামিদা, আমার তো মনে হয় আরও কিছু চিকিৎসা আছে না ইনফার্টিলিটির জন্য, যেমন IVF যদি সাধারণ চিকিৎসা না হয় তাহলে তো IVF এও যেতে হয় আর কি।
তা হতে পারে। ও তবে আরেকটা জিনিস আপনাদের বলছি, আপনাদের জানেন রোগী কনসিভ করছে না বা এই জন্য শুধু, কিন্তু মহিলাটা অবভিয়াসলি তার একটা কারণ তো আছেই, কিন্তু সেই জন্য তার হাজব্যান্ড বা পার্টনার যে আছে তাকে অবশ্যই কাউন্সিলিং করতে হবে, দরকার হলে তাকে পরীক্ষা করতে হবে, তার ইনভেস্টিগেশন করতে হবে এবং তাকেও চিকিৎসা দিতে হবে। এটা শুধু যে মহিলার জন্য বা তার PCOS-র জন্য সে কনসিভ করছে না তা কিন্তু না, আমরা তার মেল পার্টনার যাকে অবশ্যই তাকে দেখব, পরীক্ষা করতে হবে এবং দরকার হলে ওনাকেও চিকিৎসা অন্তর্ভুক্ত করতে হবে।
ঠিক কথা বলেছেন, আমাদের বাংলাদেশে এবং অনেক রক্ষণশীল পরিবারে স্বীকারই করতে চায় না যে পুরুষের একটা দায়িত্ব আছে, কিন্তু এই ব্যাপারে তো দুজন ছাড়া তো আর হবে না, পুরুষের একটু বিরাট দায়িত্ব আছে এবং সে কোঅপারেট না করলে তো চিকিৎসা সম্ভব না, তাই না? আর মেয়েদের তো হয় আপনি যেটা বললেন ওভুলেশন ইন্ডাকশন, না হলে ওভেরিয়ান ড্রিলিং, এবং এসবও কাজ না হলে
The 2017 NEMBC Women in Radio Forum is being hosted at Radio 4EB on Saturday, August 12, from 9:30 a.m. to 4:30 p.m. There will be workshops, guest speakers, food, and best of all, the event is free for everyone. For full details, visit www.4eb.org.au or nembc.org.au. You can also call the station on 3240 8600.
ফুটেছে কমল ভাব বুঝি বেদনাতে ফুটেছে কমল নহে নহে প্রিয় নয় আঁখি জল নহে নহে প্রিয় নয় আঁখি জল শুধু শীতের মেঘে কপট কুয়াশা লেগে শুধু শীতের মেঘে কপট কুয়াশা লেগে ছলনায় উঠেছে জেগে এ নহে বাদল ছলনা উঠেছে জেগে এ নহে বাদল নহে নহে প্রিয় নয় আঁখি জল নহে নহে প্রিয় নয় আঁখি জল নিজ জেরে কে বল নয় নয় প্রিয় নয় আখি জল নয় নয় প্রিয় নয় আখি জল মলিন হয়েছে ঘুমে চোখের কাজল নয় নয় প্রিয় নয় আখি জল নহে নহে প্রিয় নয় আখি জল নহে নহে প্রিয় নয় আখি জল।
আবারও একটু গান শুনলেন আপনারা। এখন আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে। ডক্টর হামিদা, আপনাকে অনেক ধন্যবাদ, আমাদেরকে অনেক মূল্যবান ইনফরমেশন দিলেন আপনি। আশা করি আপনাদের সবার পছন্দ হয়েছে, আপনাদের সবার ভালো লাগবে।
ধন্যবাদ ডক্টর ফাতিমা, এবং এর মাধ্যমে ব্রিসবেনের অধিবাসী সকল শ্রোতা মণ্ডলী যারা আমার প্রোগ্রাম শুনলেন, উপভোগ করলেন, আপনারা সবাইকে ধন্যবাদ। আপনাদের আসলে আপনাদের যদি কিছুমাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে আমি নিজেকে ধন্যবাদ।
You're listening to Radio 4EB FM 98.1. The next program is in Farsi, the Persian language.
Salam arz mikonam huzur shoma. Hello and welcome to the Weekly Post.
سلام، شب خوش. به قسمت 62 از سری دوم مجله رادیو همراه خوش اومدید. امشب چهارشنبه 4 مرداد 1396 برابر با 26 جولای 2017 است و صدای ما رو از رادیو فوریبی شهر بریزبن مرکز ایالت کوینزلند استرالیا میشنوید. امشب تو استودیو من بهروز در خدمت شما هستم. یک کم خب نسبت به شبهای معمول دیگه که ما برنامه داریم سوت و کورتره، ولی دو تا برنامه جالب و متنوع شامل یک گزارش و یک داستان رو براتون آماده کردم و امیدوارم ازشون لذت ببرین. بریم یه موسیقی و یه آگهی با هم دیگه بشنویم و بیایم به بقیه برنامه‌مون برسیم.
You're listening to Radio 4EB, broadcasting from Brisbane, southeast of Queensland.
This program is in Farsi, the Iranian language.
The 2017 NEMBC Women in Radio Forum is being hosted at Radio 4EB on Saturday, August 12, from 9:30am to 4:30pm. There will be workshops, guest speakers, food, and best of all, the event is free for everyone. For full details, visit www.4eb.org.au or nembc.org.au. You can also call the station on 3240 8600.
آبی دریا قدغن، شوق تماشا قدغن، عشق دو ماهی قدغن، با هم و تنها قدغن، برای عشق تازه اجازه بی اجازه، برای عشق تازه اجازه بی اجازه. پچپچو نچوا قدغن، رقص سایه ها قدغن، کشف بوسه بی هوا به وقت رویا قدغن، برای خواب تازه اجازه بی اجازه، برای خواب تازه اجازه بی اجازه.
خانگی بگو هرچی باید بگی غزل بگو به سادگی بگو زنده باد زندگی بگو زنده باد زندگی برای شعر تازه اجازه بی اجازه برای شعر تازه اجازه بی اجازه از تو نوشتم قدغن گلای کردن قدغن عطر خوش زن قدغن تو قدغن من قدغن برای روز تازه اجازه بی اجازه برای روز تازه اجازه بی اجازه